10ই জানুয়ারি 2019 তরজমান কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুমের বাদশা মাসিক ইস্তেমায় আজিম শান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلال و من والہ ہمارے شکل کے معاف کریں جنت الفردوس ہمارے جن منظور کریں جہنم تھی اللہ پاک ہمارے کی نجات دان کریں حفاظت کریں এবং আল্লাহর সন্তুষ্টিওয়ালা আমল আখলাক জিন্দগি আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। আমার ভাই, যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। এক ফিকির দরকার ভিতরে, এক জাগ্রত ফিকির এবং চেতনা দরকার যে আমি আল্লাহকে চাই। আল্লাহর তালাশে সর্বদা নিজে মগ্ন থাকা চাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে চায় নিঃসন্দেহে সে আল্লাহকে পায়। তিনি বলছেন যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। তুমি ভাই আল্লাহকে চাও নাই, সেজন্য তুমি আল্লাহকে পাও নাই। এর হযরত থানভী শের পড়তেন আহে মানগর আসরে দাসতে ইয়ার কোয়ম গুজরে দাসতে, বুকে যদি আমার সত্যিকার ব্যথাই পয়দা হইত এই হৃদয়ে প্রিয় মাওলাকে আমি পাইয়ে যেতাম। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর মহব্বতের ব্যথা আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই এত বড় আলেমের দিন ছিলেন, বিশ্ব কাঁপানো আলেমের দিন ছিলেন এবং বহুত বড় আরিফ ছিলেন, বহুত বড় ওলিয়াল্লাহ ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফাও ছিলেন। তিনি বলেন যে হাম এসে রহে ইয়া কে ওয়েসে রহে ওয়াহাঁ দেখনা হয় কে কেসে রহে। ভাই, দুনিয়ার জীবনে যেরকমই থাকি একরকম থাকলেই হল, আসল দেখার বিষয় হল যে পরকাল জীবনে আমি কেমন থাকব, সেখানে আমার কি অবস্থা হবে। হ্যাঁ, ওহাঁ দেখনা হয় কে কেসে রহে, হায়াতে দু রোজা কা ক্যা আয়েশ ও গম, মুসাফির রহে জেসে তেসে রহে। দুদিনের জিন্দগির মিয়া এত কি ফিকির, মুসাফিরের মতো জীবনটা কাটায় দিলেই হল। মুসাফির যেখানে থাকে জরুরত পুরা হওয়ার খেয়াল রাখে, আমার শোয়ার জায়গাটা, আমার খাওয়ার ব্যবস্থাটা, কিন্তু সেখানে বিশাল বড় রাজ্য রাজত্ব তৈরির ফিকির সে করে না। সংক্ষিপ্ত এক জীবন নিয়ে সে চলে, জরুরতটুকু পুরো হয়ে যায়। তো আখেরাতের জিন্দগির ফিকির যার মধ্যে পয়দা হয় সে এরকম করে, দুনিয়ার জরুরতগুলো পুরা হয়ে যায় এতটুকু ফিকির তার মধ্যে থাকে, কিন্তু দুনিয়ার কারণে আখেরাতের ক্ষতি করা এটা কোশ্চিনকালও সে করতে পারে না। হ্যাঁ, দুনিয়ার কারণে আখেরাতকে জলাঞ্জলি দেওয়া এটা মুমিনের জন্য মুসলমানের জন্য কিভাবে সম্ভব হইতে পারে? মুসাফির রহে জায়সে তেসে রহে, মুসাফিরের জন্য মুসাফিরের মতো জীবনটা কাটায় দিলেই হইল। এক বুজুর্গ বলছেন যে মুসাফির হার কুজা বাসদ অতন্ডা ইয়াদিমি দারাক, মুসাফির দুনিয়ার যেখানেই থাকে তার মাতৃভূমিকে ঘর বাড়িকে ইয়াদ করে যে আমি কখন ঘরে ফিরব। তো মুমেন মুসলমান মানুষ এই পৃথিবীতে মুসাফির, তার কর্তব্য হল আখেরাতের ঘরকে ইয়াদ রাখা, ভুলে না যাওয়া, বারবার সে আখেরাতের কথা মনে করতে থাকা আর তার জন্য তৈরি হইতে থাকা। মুসাফির হার কুজা বাসদ বতন রায় আদিমি দারাত, কে বুলবুল দর কফজ বাসদ চমন রায় আদিমি দারাত, বুলবুলি খাঁচায় যখন বন্দী হয় সে মুক্ত ফুল বাগানের কথা বারবার মনে করতে থাকে। আমার ভাইরা, কাজ করা দরকার, কাজ করলেই কামিয়াব হবে মানুষ। কামিয়াবি তো কাম সে হোগি না কি হুসনে কালাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে এতেমাম সে হোগি। আল্লাহ কি ইয়াদ করা চাই, আল্লাহ কে পাওয়ার জন্য চেষ্টা ফিকির করতে থাকা চাই, হ্যাঁ না? এক বুজুর্গ বলছেন যে ইয়াবা মুর আয়া নায়াবা জুস্তে জুয়ে মি কুনাম, আল্লাহকে পাই না পাই আমি চেষ্টা তো করতে থাকবো, তালাশ তো করতে থাকবো, হাসিল আয়াত ইয়া না আয়াত আর জুয়ে মি কুনাম, পাই না পাই মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারি না পারি আমি আকাঙ্ক্ষা তো করব, সব আপকা ইন্তজার করতা হো, সবকো আপনি প্যার করতা হো, প্রিয় মাওলা আপনার অপেক্ষায় আছি এবং নিজের অপেক্ষাকেও আমি ভালোবাসি, হ্যাঁ আপকা ইন্তজার করতা হো, আপনার অপেক্ষায় আছি, অপেক্ষাও আমার কাছে ভালো লাগে, আপনার পথের অপেক্ষা। হ্যাঁ আল্লাহর মহব্বতে মানুষ যাই করে প্রতিটি বিন্দু বড় দামি, আল্লাহর মহব্বতের রাস্তা দামি, আল্লাহর মহব্বতের মঞ্জিল দামি, মঞ্জিল যত দামি হয় যে লক্ষ্যবস্তু যত দামি হয় ওই পথটা তত দামি এবং ওই পথের রাহবর পথ প্রদর্শকও তত দামি। এই কথা বলতেন আমার শেখ আর বিল্লাহ মাওলানা শাহাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী। আমার ভাইয়ের এই পথে চলতে থাকলে কামিয়াবি হাতে আসে, কাম কো খুদ কাম পৌঁছা দেতা হয় আঞ্জাম তক, ইবতিদা করনা হয় মুশকিল ইন্তেহা মুশকিল নেই, শুরু করা মুশকিল কিন্তু মঞ্জিল পাওয়া মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছা মুশকিল থাকে না, কারণ যে শুরু করে দেয় আল্লাহ পাক রহমত তাকে আগায় নিয়ে যেতে থাকে, আল্লাহ পাক নিজ দয়া দ্বারা তার রাস্তাকে সহজ বানাইতে থাকেন। হ্যাঁ রাহ বর্ত বস বতা দেতা হ্যা রাহ, রাহ চলনা রাহ রহ কা কাম হ্যায়, আল্লাহ বলারা রাস্তা বাতলাইয়া দেন, আমাদের দায়িত্ব হল সে রাস্তা মোতাবেক চলা, সেই রাস্তায় চলা। যখন রাস্তায় চলে তো সে যে রাস্তায় চলবে সে মঞ্জিল, সেই মঞ্জিল পর্যন্তই পৌঁছবে। রাস্তা যদি রাশিয়ার হয় রাশিয়া পর্যন্ত পৌঁছবে, রাস্তা যদি আমেরিকার হয় আমেরিকা পর্যন্ত পৌঁছবে, রাস্তা যদি সে মক্কা শরীফ মদিনা শরীফের হয় মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছবে, রাস্তা যদি আল্লাহ পর্যন্ত হয় তো আল্লাহ আল্লাহ পর্যন্ত এই বন্দা পৌঁছেই যাবে। আমার ভাইরা কথা লম্বা করলে কি ফায়দা, হ্যাঁ না? আসল যে কাজ সেটা করা উচিত সেটা হল যে গুনাহের রাস্তা থেকে আমরা বিরত হই, হ্যাঁ না, গুনাহ না করি, হালাল খাই এবং কোনো মাখলুককে কোনো মানুষকে কষ্ট না দিই। হ্যাঁ এক তো গুনাহ থেকে বাঁচা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা গুনাহ ত্যাগ করে দাও, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তোমরা নিঃসন্দেহে ওলি আল্লাহ হয়ে যাবে। যেই গুনাহ ত্যাগ করে সে ওলি আল্লাহ হয়ে যায়। চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, কানের গুনাহ, জবানের গুনাহ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সব গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গের ভাষায় চশমে বন্ধ লব্বে বন্ধ গোশ বন্ধ তানা বিনি নূরে হক বর্মা বেখান, তুমি চোখকে হেফাজত করো গুনাহ থেকে, জবান হেফাজত করো গুনাহ থেকে, এবং কান হেফাজত করে গুনাহ থেকে, তার মানে সর্ব অঙ্গকে হেফাজত করে গুনাহ থেকে। তা না বিনি নূর হক বর্মা বেখান, এরপরও যদি আল্লাহ পাকের নূর তুমি চোখে দেখতে না পাও তো আমাকে যা খুশি বলো, আমাকে নিয়ে যা তিরস্কার করতে ইচ্ছা করে, শাস্তি দিতে ইচ্ছা করে করতে পারো। তার মানে এতটুকু কাজ যে করবে নিঃসন্দেহে আল্লাহ পাক নূর দেখতে থাকবে। আল্লাহওয়ালারা পৃথিবীতে বাস করেন আল্লাহ পাকের নূর দেখতে দেখতে, আল্লাহ পাকের নূর উপভোগ করতে করতে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে নূরে উদ আর ইবন ইউসর তাতুফাও বরসরাম বরগর্দনাম মানিন্দে তব, আল্লাহ পাকের নূর আমি দেখতে থাকি ডাইনে বাঁয়ে সামনে পিছনে সর্বদিকে, নূরই নূর, নূরই নূর, হ্যাঁ না, আল্লাহ পাকের নূরই নূর দেখার তৌফিক হয়। বরগ দর অফতার সজর দর নজরে হোশিয়ার হর বরক এ দফতরে মারে ফতে কিরদেগার। এক বুজুর্গ বলেন যে গাছের প্রতিটি পাতা নূরওয়ালা চক্ষু যার আছে তার নজরে গাছের প্রতিটি পাতা আল্লাহ পাকের মারিফতের এক এক বিশাল লাইব্রেরি। হাজার লাইব্রেরিতে পড়ে যা পাওয়া যাবে এক একটা পাতার মধ্যে তার চেয়ে বেশি পাওয়া যায়। হর বরক এ দফতরে মারিফতে কিরদেগার, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চেনার জন্য গাছের এক একটা পাতাও যথেষ্ট। আমার ভাইরা এরকম অন্তর নসিব হয়, এরকম বুঝ নসিব হয়, এরকম নূর নসিব হয় তাকওয়ার পথে হাঁটলে আর আল্লাহওয়ালাদের সোহবতে উঠা বসা করলে, দুটো জিনিস জরুরি, খালি একটা যথেষ্ট না। এলেম আছে, আমল আছে, কিন্তু কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক নাই, এই লোক এই রাস্তা বুঝবে না, সেই বুঝ তার মধ্যে আসবে না। আমার ভাইরা আকাবের দিনের কথার কদর করার চেষ্টা করি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহর মতো মানুষ, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানী গুণী বড় বড় আলেম মুহাদ্দিস ফকীহ যাকে অনুসরণ করতেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলেন, নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কি বেদুন হাসিল নেই হতা। নূরওয়ালা বুঝ কোন কামিল আল্লাহর উলির সান্নিধ্য ব্যতীত তরবিয়ত ব্যতীত অর্জন হয় না। দিনের বুঝ মূল জিনিস, সহি বুঝ পয়দা হয়ে গেলে মানুষ যেদিকেই চলে তার আমলগুলো সহি রাস্তার উপর থাকে, যাই করে যাই বলে সহি রাস্তার উপর তার জিন্দগি থাকে। বরসিরাতে মুস্তাকিম দিলকাসে গুমরাহ নিস, যখন সিরাতুল মুস্তাকিম পেয়ে যায় তার গুমরাহ হওয়ার আর কোন প্রশ্নই উঠে না, পথ হারানোর আর প্রশ্নই উঠে না। আর ভাই সহি রাস্তা তো হলো যে মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে জিনসে হো কে তেরে দিওয়ানে গায়ে লৌট আয়ে জিতনে ফরজানে গায়ে তাব মঞ্জিল সিরিফ দিওয়ানে গায়ে। সহি রাস্তা হলো যে আউলিয়া একরামের সনদ প্রাপ্ত রাস্তা, আউলিয়া একরামের সনদওয়ালা রাস্তা। এছাড়া পৃথিবীতে যত বড় বড় আলেম ওলামা মুহাদ্দিসিন বুজুর্গান দিন মাশায়েক উম্মত পয়দা হয়েছেন, জিনের যত খাদেম দায় পয়দা হয়েছেন তা আউলিয়া কেরামের সোহবত থেকেই পয়দা হয়েছেন। মুরগির ডানার নিচে যখন ডিম রেখে দেওয়া হয় একুশ দিন পর্যন্ত তো তার ভিতর থেকে জিন্দা বাচ্চা বের হয়ে আসে, অথচ সে ডিমেরও কোন জান ছিল না, বাচ্চা ভিতরে তো ছিলই না, বাচ্চা আসলো কোথেকে? যে মুরগির ডিম হোক বা হাঁসের ডিম হোক, যেই ডিমই মুরগির তা পাইল তো মুরগির ডানার নিচে থাকার বরকতে তার মধ্যে জান পয়দা হয়ে গেছে, জিন্দগি পয়দা হয়ে গেছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলেন, অনুরূপ কোন আল্লাহওয়ালার সোহবতে তার রুহের তাপের মধ্যে কিছুদিন তুমি থাকলে তোমার মুর্দা রুহে মুর্দা অন্তরে জিন্দগি পয়দা হয়ে যাবে, তখন কেউ তোমার বুঝানো লাগবে না, তুমি নিজে অনুভব করবা কেমন অন্তর আল্লাহ পাক তোমাকে দান করে দিচ্ছেন। হযরত খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত হযরত থানভি রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হযরত জি, মানুষ যখন আল্লাহর ওলি হয় সে কি টের পায়? হযরত থানভি বললেন, খাজা সাহেব যখন আপনি বালেগ হয়েছিলেন তখন কি আপনি টের পাইছিলেন? নাকি জিনিসটা বুঝতে পারেননি? বললেন যে হযরতজি যে বালেগ হয় সে তো নিজেই বুঝে, তার অনুভব হয়েই যায়। হযরত হাকিমুল মত বলেন দেহ বালেগ হলে যেরকম মানুষ নিজে টের পায়, রূহ যখন বালেগ হয় আল্লাহ বলা হয় সেটাও সে অনুভব করতে পারে, সেটাও সে টের পাওয়া যায়। একটা হলো দেহ বালেগ হওয়া, তাই না? দেহ বালেগ হয়ে গেলে মাথা থেকে পা পর্যন্ত এক নতুন শিহরণ জাগে, এক তুফান পয়দা হয় যেটা আগে কিছুই জানত না, তারা বুঝে আসতো না। রূহ যখন বালেগ হয় তো সর্ব অঙ্গ আল্লাহর দিকে ছুটে, হ্যাঁ না, সর্ব অঙ্গ আল্লাহ পাকের দিকে মোতাবজ্জি হয়ে যায়। এক বুজুর্গের ভাষায় যে বস এক বিজলি সি পহলে কোঁদি উসকে আগে খবর নেই হ্যা মগর জো পহলু কো দেখতা হো তো দিল নেই হ্যা জিগর নেই হ্যা। রুহের মধ্যে একটা নূর চমকায়া যায় বিদ্যুতের মতো, এরপরে সে অনুভব করে আমি আমার না, আমি তো শুধুই মাওলার। এখন তাকে কোটি কোটি টাকা দিয়ে কেউ বিপথে আর নিতে পারে না, যে আপনাকে এক হাজার কোটি টাকা দিব চলেন আপনি এক জীবনের জন্য দশ মিনিট সিনেমা দেখে আসেন, ওই লোক কি আর রাজি হবে? বরফের জিলানিকে, হ্যাঁ, খাজা মহিউদ্দিন চিশতিকে, নিজামুদ্দিন আউলিয়াকে, হযরত হাসান বসরিকে যতই আপনি বলেন যে আপনারে এক হাজার কোটি ডলার দেব, হুজুর আপনি সিনেমা হলের ভিতরটা একটা মিনিট থাকবেন খালি, রাজি হবেন তিনি? কেন? যে চস্কা লাগা হ্যায় জাম কা শুগল সুবহ শাম কা আব মে তুমারে কাম কা হম নফস রাহানি, হ্যাঁ, আল্লাহর মহব্বতের নেশা ধরে গেছে, এখন আর কোন পথে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই চেষ্টা করো, অপেক্ষা করো, মেহনত করো, বুকে ব্যথা বরদাস্ত করো, আল্লাহকে পাওয়ার পথের ব্যথাও বড় দামি, হ্যাঁ না, মহব্বত তো অনেক দামি, যদি মহব্বত পাওয়া যাও আল্লাহর হয়ে যাও তো সুবহান আল্লাহ, আর যদি সে আল্লাহর হইতে না পারল, আল্লাহর হওয়ার জন্য যে চেষ্টা করো, কষ্ট করো, মেহনত করো, চোখ হেফাজত করতেছো কষ্ট হয়, গীবত থেকে বাঁচো তো কষ্ট হয়, হ্যাঁ না, জুলুম করার সুযোগ আছে তো তার থেকে দূরে থাকো কষ্ট হয়, জিনা ব্যভিচারের সুযোগ আছে তার থেকে দূরে থাকো কষ্ট হয়, বন্ধু বান্ধবরা বলে, হ্যাঁ না, আয় মজার আড্ডা সেখান থেকে বাঁচতে কষ্ট হয়, এখন খালি কষ্ট করো, এই কষ্টটুকু বড় দামি জিনিস, এই কষ্ট করতে থাকো তো মহব্বতের দৌলত পর্যন্ত তুমি পৌঁছে যাবে। হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তেরে গম কি জো মুঝকো দৌলত মিলে গমে দো জাহাঁ সে ফরাগত মিলে, হ্যাঁ, তেরে গম কি জো মুঝকো দৌলত মিলে গমে দো জাহাঁ সে ফরাগত মিলে, আল্লাহ আপনার মহব্বতের রাস্তার ব্যথা যদি আমার নসিব হয়ে যায় দুজাহানের সব যন্ত্রণার ঝামেলা থেকে নিঃসন্দেহে আমি মুক্তি পেয়ে যাব। মহব্বত তো আয় দিল বড়ি চিজ হ্যায়, মহব্বত তো বড় জিনিস, ইকা কম হ্যায় জো উসকি হসরত মিলে, মহব্বত পাওয়ার জন্য একটা আক্ষেপও যদি অন্তরে পয়দা হয় এটাও কম বড় দৌলত না, এটাও আমার কাজে লাগবে। কেন? হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে গরুর বাসুর কোনদিন আসমানের দিকে তাকায় না, ছাগলের বাচ্চা কোনদিন আসমানের দিকে তাকায় না, শিয়ালের বাচ্চা কখনো আসমানের দিকে তাকায় না, কি কথা বোঝেন নাই? তো এরা সবসময় জমিনে থাকে, জমিনের দিকেই চায় থাকে, নজর তাদের জমিনের উপরে মাটির উপরে, আসমানের দিকে তাদের নজর যায় না। আর পাখির বাচ্চা জন্ম হওয়ার পরে বারবার আসমানের দিকে নজর করতে থাকে, এটা আলামত অচিরে সে উড়বে, অচিরে সে উড়বে। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ বলতেন যেই মানুষ আল্লাহর ওলিদেরকে দেখলে খুশি হয়, ভালো লাগে, এটা আলামত দিচ্ছে অচিরে সে আল্লাহর দিকে উড়ে যাবে। আমার ভাইরা যার এই পথে হাঁটার তৌফিক হয় এটা আলামত একদিন সে আল্লাহর হয়ে যাবে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন মান তলাবানি ওয়াজাদানি, যে বান্দা আমাকে তালাশ করে নিঃসন্দেহে সে বান্দা আমাকে পেয়ে যায়। অনেক ভাইরা আছেন এই পথে হাঁটেন কিন্তু ভালো মতো বুঝেন না। আমার ভাইরা বুঝা জরুরি না, সঙ্গে লাইগা থাকা জরুরি, বুঝা জরুরি না সঙ্গে লাইগা থাকা জরুরি। ছোট্ট বাচ্চা জন্মের পরে কিচ্ছু বুঝে না, কিছুই জানে না, মায়ের দুধ খায় চুপ করে শুয়ে থাকে, কোনো কিছু জানে না, বুঝেও না, কিন্তু সে থাকে মায়ের আশ্রয়ে, মায়ের কাছেই পড়ে থাকে, ধীরে 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 সে হৃষ্ট পুষ্ট হইতে থাকে, ধীরে ধীরে বড় হইতে থাকে। শুয়ে ছিল একদিন দৌড়াইতে থাকে, আরেকজনকে কান্দে নিয়ে দৌড় দিতে থাকে, নিজেই দৌড়ানো আরেকজনকে কাঁধে নিয়ে দৌড়ানোর ক্ষমতা সম্পন্ন হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা এইভাবে জুড়ে থাকে, একদিন সে নিজেই উড়ে না, আরেকজনকে উড়ে নিয়ে যাওয়ার যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ তাকে বানায় দেন। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, হে মপর ইল্লা কে বাপর হায় শেখ তাবিবিনি কররফর হায় শেখ, ভাই তুমি আল্লাহর পথে একলা উড়বার চেষ্টা করো না, যে আল্লাহওয়ালা উড়তেছেন তার সঙ্গে তুমি উড়ার চেষ্টা করো, তার ডানার সঙ্গে নিজেকে বাঁধো, তিনি যে পর্যন্ত উড়ে যাবেন তোমাকে সাথে নিয়ে উড়বেন, ইনশাআল্লাহ তাআলা তোমাকে সাথে নিয়ে উড়ে যাবেন। ভারত এক বুজুর্গ ছিলেন মাওলানা মুসিবুল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, বড় ধরনের আলেমে দিন ছিলেন, হাকিমুল মুত্তাহানির খলিফাও ছিলেন। তিনি বলতেন যে ভাই একটা ট্রেন তিনটা ক্লাস আছে, একটা ট্রেনের তিনটা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস না। এখন যাত্রীরা আরোহণ করল, তো যখন ট্রেন নিজের গন্তব্যে পৌঁছবে, ধরেন দিল্লিতে বা লাহোরে গিয়ে পৌঁছবে, তো খালি কি ফার্স্ট ক্লাসের যাত্রীরা পৌঁছবে নাকি থার্ড ক্লাসের যাত্রীরাও পৌঁছবে? সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের যাত্রীরাও পৌঁছবে না। তিনি বলেন যে দেখো এই আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা জুড়ে থাকেন তারা তো আল্লাহ পর্যন্ত নিঃসন্দেহে পৌঁছবেন, আল্লাহর কাছেই যাবেন, আল্লাহর আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। তো যাদের যারা তাদের সঙ্গে জুড়ে থাকে তারা ফার্স্ট ক্লাসের যাত্রী হোক, সেকেন্ড ক্লাসের যাত্রী হোক, থার্ড ক্লাসের যাত্রী মুরিদ শিষ্য হোক, সব নিঃসন্দেহে আল্লাহ পর্যন্তই পৌঁছবে। মহিউদ্দিনের মাওলানা শাহ আবরার রক সাহেব রহমতুল্লাহ সঙ্গে করাচিতে, তিনি তো ভারতের মানুষ, হজ করতে গেছেন, তো ওখান থেকে করাচিতে আসছেন, হজরতের ভাই আত্মীয় স্বজন করাচিতে থাকতেন, তো এবং আমার শেখ রহমতুল্লাহ এই বুজুর্গের খলিফা ছিলেন, তো করাচিতে আসলে ওখানে প্রচন্ড ভিড় হইত, মানুষ আসত দেখা সাক্ষাৎ করার জন্য, আল্লাহর মহব্বতের কথা, দিনের কথা শোনার জন্য, নিজের তরবিয়ত করানোর জন্য। তো এক লোক আসছে পাইলট, একজনের পরিচয় করা দিচ্ছে, হজরত জি ইনি পাইলট। হজরত হাসলেন, হ্যাঁ হজরত রাজীব মেজাজ ছিল, আখলাক ছিল, মুসকি মুসকি হাসতে থাকতেন। রসুল্লাহ সাল্লাম অধিকাংশ সময় এভাবে তার ঠোঁট মুবারকের মধ্যে মুসকি হাসি লেগেই থাকত। আজীব শান ছিল রসুল বাগ সাল্লাহ আলী ইসলামের। তো মাওলানা সাহেব রেলক সাহেব রহমতুল্লাহ আলাই এরকম কোন কেউ কিছু বললে হজরত এরকম মুসকি হাসতেন, এক হাসি তার চেহারার মধ্যে মুসকি হাসি লেগে থাকতো ঠোঁটের মধ্যে। তো তিনি পরে বললেন ওই পাইলটকে, যা জাম্বুজের চালান, জাম্বুজের বড় জাহাজ কিনা? তো বললেন যে না হজরত, বড় জাহাজ না, ছোট জাহাজ চালাই, ছোট এরোপ্লেন। বললেন যে ছোট এরোপ্লেন চালান, তো সেটা দিয়ে কি এই মক্কা শরীফ যাওয়া যায়? ছোট এরোপ্লেনে চড়ে মক্কা শরীফ যাওয়া যায়? বললেন হ্যাঁ, আমি সেই রুটেই চালাই, আমার জাহাজ করাচি থেকে জেদ্দা পর্যন্ত চলে, সেখান থেকে লোক তো যায় মক্কা শরীফ যায়। হজরত তখন বললেন যে ভাই, যেরকম জাম্বু জেট দিয়ে যেরকম জেদ্দায় যাওয়া যায়, মক্কা যাওয়া যায়, ছোট এরোপ্লেন দিয়েও যাওয়া যায়, হ্যাঁ পাইলট থাকলে হয়েছে ভালো। অনুরূপ ভাবে পুরানো যুগের বড় বড় আউলিয়া কাম, তারা জাম্বু জেট ছিলেন, তাদেরকে ধরলে যেরকম বান্দা আল্লাহকে পেয়ে যেত, এখন এই জমানার ছোট ছোট ওলি আল্লাহদেরকে ধরল, এই ছোট এরোপ্লেনেও সে আল্লাহ পর্যন্ত সে উড়ে চলে যাবে। আজিম মোহাম্মদ সুবহান আল্লাহ তাআলা বিহাম। অনেক ভাইরা আছেন দিনের কাজ করেন, লিখতেই আছেন দিনই কিতাব, লিখতেই আছেন, কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার অভ্যাস নাই। অনেক আলেম ওলামা আছেন, মাদ্রাসায় পড়াইতেই আছেন, সারা দেশে অনেক ওয়াজ আছেন, ওয়াজ করতেই আছেন, কিন্তু কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার অভ্যাস নাই। এসা করা চাই না। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহ এবং আল্লাহ রসুলের হেদায়ত হলো যে নিজে দিনের পথে চলো, তোমার চেয়ে যারা দিনের ক্ষেত্রে বড় তাদের সঙ্গে উঠো বসো, তাদেরকে ফলো করো। কোরআনের সে আয়াত কোথায় আছে? আল্লাহ পাক বলেন যে যে বন্দারা একদম স্বাভাবিক ভাবে পূর্ণাঙ্গ ভাবে আমি আল্লাহর বন্দিগীওয়ালা জিন্দিগির অধিকারী, তোমরা তাদেরকে ফলো করো। মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবে, কার কাকে বলছেন আল্লাহ তাআলা? মুমিনকে। হে মুমিন, তুমি ফলো করবে মুকাম্মাল বন্দিগীওয়ালা জিন্দিগি তাদেরকে যাদের জিন্দিগি এরকম একদমই খাঁটি আল্লাহওয়ালা, তাদেরকে তোমরা অনুসরণ করবে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক রাস্তা বাতলাইয়া দিয়েছেন। আর রহমান ফাসাল বিহি খাবীরা, এ আয়াতে পাক আল্লাহ পাক বলেন মহান রব্বুল আলামিনকে জানতে হলে, চিনতে হলে, পাইতে হলে তো যারা খবরওয়ালা তাদের কাছে যাও, তাদেরকে জিজ্ঞাসা করো। মাওলানা ফজলে রহমান গান মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির শায়খ ছিলেন, শাহ আফাক রহমতুল্লাহ আলাইহি। তো তিনি বলতেন যে শাহে আফাক শিরি দাস্তা, হে আমার মহান শেখ, মিঠা মিঠা লাগে আপনার কথা, শিরি দাস্তা, আহা আপনার সব কথা কি মিঠা মিঠা। আল্লাহর মহব্বত যার সিনাতে অর্জন হয় তার সব কথা মিঠা লাগে, একে ইমানি হালাওয়াত মিশানো থাকে, ইমানি হালাওয়াত মিশানো থাকে, ইমানি এক মাধুর্য, এক মধুরতা তার কথার মধ্যে থাকে, ধমক দিলেও মিঠা লাগে। দু এক মানুষ এরকম দেখছি আমি, এ দুনিয়ার লাইনও মানে যাই বলে মিঠা লাগে, পোলাভনকে গালাগালি করে বকে রাস্তার মধ্যে, পোলাভন হাসে, ওই লোকের কথা শুনতে তার মজা লাগে, কথা বুঝেন না। দুনিয়ার এমনি কোন আল্লাহওয়ালা না, এমনি দু এক লোকের বুকে এত মিঠা থাকে যাই বলে সবটাই ভালো লাগে। তো আল্লাহর ওলি যারা, যাদের রুহে আল্লাহর মহব্বতের দৌলত থাকে, ইমানের মধুরতা থাকে, তাদের কথা দারুণ মিঠা লাগে। তো তিনি বলেন যে আয়েশায়ে আফাক শিরি দাস্তা, হে আমার শেখ শাহ আফাক, আপনার কথা কি মিঠা কি মধুর। কারণ মিঠা হবে না কেন, কথা বলেন তো আল্লাহর মহব্বতের, তাই না? আল্লাহর মহব্বত কি মধুময় জিনিস। আমার শেখ আরে বিল্লাহ মৌলানা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দরে রাজ শরীয়ত খোলতি হ্যায়, জবান ইশক জব কুছ বোলতি হ্যায়। কোন আল্লাহর প্রেমিক আল্লাহর ওলি যখন কথা বলতে শুরু করেন, শরীয়তের গোপন ভেদ এবং রহস্য সমূহ উন্মোচিত হইতে শুরু করে। শরীয়তের মূল্যবান সম্পদ হীরা জওহরাত মণিমুক্তা তার জবান থেকে প্রকাশ পেতে শুরু করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। হ্যাঁ, তো আশায়ে আফাক শিরি দাস্তান, বাজগোয়াজ মান নিশানে বেনিশা, হে আমার শেখ মিঠা মিঠা আপনার কথা, তো বেনিশান মাওলার কোন নিশান আমাকে বাতলাইয়া দেন, বেনিশান মাওলার কোন নিশান আমাকে বাতলাইয়া দেন, বাজ গুয়াজ মান নিশান বেনিশান, বেনিশান মাওলাকে পাওয়ার কোন নিশান আমাকে দেখাইয়া দেন। এই নিশান ধরো তুমি আল্লাহকে পাইয়া যাবে, তাই না? সে নিশান হলো তাকওয়া, সে নিশান হলো জিক্রুল্লাহ, সে নিশান হলো ইত্তেবায়ে সুন্নাত, কথা বুঝতেছেন? সে নিশান হলো খুলুকে হাসান, সে নিশান হলো হোসনে মুআশারাত। যে নিশান ধরলে বান্দা আল্লাহকে পাবে, সে নিশান কি? সে নিশান হলো কামিল ঈমান, সে নিশান হলো আল্লাহ পাকের নাফরমানির পদ থেকে নিজেকে হেফাজত করা, সে নিশান হলো এতাত ইলাহিয়া, মহব্বত ইলাহিয়া, আল্লাহকে মহব্বত করা, হ্যাঁ না, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি বানানো, হ্যাঁ না? মানুষ ভয় পায় আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলতে, হ্যাঁ না? যে কত কষ্টকর রাস্তারে ভাই, হ্যাঁ না, উযু করো, নামাজ পড়ো, আবার সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, পরেরটা খায়ো না, পরের বাগানের আম ধরো না, হ্যাঁ, পরের গাছের কাঁঠাল ধরো না, কত ঝামেলা। অনেকের কাছে এটা মুশকিল লাগে, কিন্তু মাওলানা হযরত সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসির আসনা খাহাদ রেহাইজ এ বন্দ, শিকার আসনা জোয়াত খালাস আস কামান্দ। যে মানুষ মনে করে যে এত বন্দি থাকা কিভাবে সম্ভব, হ্যাঁ, তো সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর মহব্বতের খাঁচায় যারা বন্দি হয়ে যায় তারা কোনদিন এই খাঁচা থেকে আর মুক্তি চায় না, আল্লাহর হাতে যারা শিকার হয়ে যায় কশিনকালও চায় না এখান থেকে যেন আমার মুক্তি হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আল্লাহর মহব্বতের খাঁচায় বন্দী হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে রওরো জান জু জঞ্জিরে বিয়ার বার দিগার আমদাম দিওয়ানাওয়ার, হে মন তুমি মাওলার কাছে যাও ফরিয়াদ করো যে আপনার একটা শিকল না লাখো কোটি শিকল আমি চাই, হাজারো লাখো কোটি শিকল দিয়ে আমাকে বাঁধবেন যাতে আমি এই দুয়ার থেকে কোন দিক আর এক নড়তেই না পারি। হ্যাঁ না, এক একটা হুকুম আল্লাহ পাকের শরীয়তের এক একটা বিধান এক একটা শিকলের মতো, বান্দা এই শিকলে নিজেই বান্দা পড়ে, যেই বান্দা আল্লাহর বন্দিগির শিকলে বান্দা পড়ে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত পৌঁছবে, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছবে। বাস্তব সত্য তো এই, যারা আল্লাহ পাকের হুকুমের উপর চলে গুনাহ মুক্ত জিন্দেগি মানা, দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মজা দিয়ে দেন। এক বুজুর্গ বলছেন যে লুৎফ তড়পনে কা দিছে, লুৎফ জান্নাত কা দিছে তড়পনে মে মিলতা না হো ও কিসি কা হো তু হো লেকিন তেরা বিসমিল নেহি। হ্যাঁ, লুৎফ জান্নাত কা দিছে তড়পনে মে মিলতা না হো, গুনাহ থেকে বাঁচার কারণে যে যন্ত্রণা ছটফট ছটফটানি শুরু হয়, এই যন্ত্রণার মধ্যে যে জান্নাতের মজা পায় না, হে আল্লাহ এটা আর যা হোক না হোক কিন্তু আপনার দেওয়ানা না। ও কিসি কা হো তু হো লেকিন তেরা বিসমিল নেহি, যেই বান্দা গুনাহ থেকে বাঁচার কারণে, নজর হেফাজতের কারণে, গীবত থেকে বাঁচার কারণে, হ্যাঁ না, কষ্ট হয়, সেই কষ্টের মধ্যে জান্নাতের মজা সে পাওয়া যায়। এক বুজুর্গ তো বলেন যে জান্নাতে মিল গাই হে আহ কি এসি তেসি মেরে গুনাহ কি, এই আমার বুকে মাওলার পেতে মাওলার প্রেমের যন্ত্রণা নসিব হয়ে গেছে, মাওলার জন্য জ্বালা যন্ত্রণা আমি মরতে থাকি ছটফট করতে থাকি, আমি এসি তেসি মেরে গুনাহ কি, আরে কিসের গুনাহ না, গুনাহ আমার কি করবে, যার অন্তরে আল্লাহর মহব্বতের জ্বালা নসিব হয়ে যায় সব গুনাহ জ্বলা সরকার হয়ে যায়, সমস্ত গুনাহ খতম হয়ে যায়, আল্লাহ পাকের মহব্বতের কারণে সমস্ত গুনাহ থেকে মুক্ত পবিত্র এক জিন্দেগি আল্লাহ পাক তাকে নসিব করিয়ে দেন। মহব্বত এমন এক জিনিস, আলিসকু নারুন ফিল কুলুব তুহরিকুমা সিওয়াল মাহবুব, যে মহব্বত এমন এক জিনিস অন্তরে যখন পয়দা হয় তামাম গায়রুল্লাহকে জ্বালায় খতম করে দেয়, নির্মূল করে দেয়, নিশ্চিন্ন করে দেয়। তো আমি বলতেছিলাম ভাইরা, এক তো হলো এই যে নিজে আল্লাহর পথে মেহনত করা, কিসের মেহনত, তাকওয়ার মেহনত, তাকওয়ার মেহনত, তাকওয়ার মেহনত, যেটাকে মুজাহাদা বলে, তাকওয়ার মেহনত মুজাহাদা। মন চাইবে নফস চাইবে গুনার দিকে যাইতে, কিন্তু আমার কাজ হলো ওর বিরুদ্ধে যুদ্ধরত থাকা, যুদ্ধ করা না যুদ্ধরত থাকা, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য সে যুদ্ধরত থাকবে সর্বদা যুদ্ধরত। কারণ এরকম কখনো হয় না নফস কয়েকদিন মধ্যখানে নফস এরকম বিজয় মাসের উপলক্ষে ছুটিতে যায় অথবা বিজয় দিবস উপলক্ষে ছুটিতে যায়, নফসের কি কোনো ছুটি আছে, সর্বক্ষণ নফস ঝামেলা করতেই থাকে, সর্বক্ষণ সুযোগ তালাশ করতেই থাকে নফস। শয়তান এবং নফস মানুষের দুশ্মন, সর্বদা তাকে নষ্ট করার জন্য ফাঁদে ফেলার জন্য চেষ্টা তদবির চালাইতেই থাকে, বিরতিহীন, কোন বিরতি নেই, থামাথামি নেই। এজন্য নফসের বিরুদ্ধে সজাগ সচেতন থাকা আমাদের কর্তব্য। কিভাবে, যে সারা রাত এরকম ডান্ডা নিয়ে অথবা রাইফেল নিয়ে দাঁড়ায় থাকবেন গেটে, নফস যাতে আসতে না পারে, এরকম কি সম্ভব? তাহলে কি করতে হবে, পাহারা দিবে কিভাবে, যেখানেই গুনাহের পথে নফস আকৃষ্ট করে বোঝা যায় এটা আল্লাহর হুকুমের খেলাফ, শরীয়তের খেলাফ রাস্তা, বুঝতে হবে নফসে বা শয়তানে আমাকে ধোকা দিতেছে, আমি জান দিব কিন্তু তারপরও সেদিকে যাবো না ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, নফস কা আজ দেহা, নফস কা আজ দাহা দিলা, দেখ আমি মরা নিহি, গাফিল ইদার হুয়া নিহি উসনে উদার ডসা নিহি। নফসের বিষধর সাপ কখনো মরে না। এই পুরানা পুরানা তাহাজ্জুদ গুজার, পুরানা পুরানা তাহাজ্জুদ গুজারকেও নফসে ছাড়ে না, পুরানা পুরানা বুজুর্গ ওলিয়াল্লাহকেও নফসে ধোকা দেওয়ার চেষ্টা করে, শয়তানে ধোকা দেওয়ার চেষ্টা করে। এজন্যই আল্লাহ পাক নিয়ম দিয়ে দিচ্ছেন, একটা লাইন দিয়ে দিচ্ছেন যে দেখো যদি নফসে ডিস্টার্ব করেই বসলো মধ্যখানে, তাহলে এক কাজ করো, জলদি তওবা করো, ইস্তেগফার করো, তওবা করো, মাফ চাও, আমি সব সাফ করে দিব, পরিষ্কার করে দিব। এজন্যই মাওলানা শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলী বলছেন যে তাম আউলিয়া কেরাম আল্লাহ পর্যন্ত পৌঁছেন কিভাবে জানো তোমরা, হামনে তয় কি ইস তরে সে মঞ্জিলে গির পড়ে গির কর উঠে উঠকর চলে। আউলিয়া কেরাম আল্লাহ পর্যন্ত পৌঁছেন এভাবে যে চলতে থাকছেন সঠিক পথে, হঠাৎ এক্সিডেন্ট হয়ে গেছে, আবার সেখান থেকে উঠছেন, তওবা করছেন, মাফ চাইছেন, সংশোধন করছেন, প্রতিকার করছেন, আবার সঠিক পথে চলতে থাকছেন, আবার কখনো কোনো ভুল বিচ্যুতি ঘটে গেছে, আবার তওবা করছেন, মাফ চাইছেন, আবার চলতে থাকছেন। এভাবে করতে করতে একদিন একদম আল্লাহ পর্যন্ত পৌঁছেই গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদেরকে কবুল করেন। একদিকে নফসের বিরুদ্ধে সজাগ সচেতন থাকা, সর্বদা সতর্ক থাকা, আমার শায়খ রহমতুল্লাহ আলীর কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন এবং বড় উচ্চ উঁচু মাকাম আল্লাহ পাক দান করেন। এই মানুষটার কাছে এই কথাটা শুনছিলাম, বড় আজব কথা। হযরত বললেন বয়ানের মধ্যে যে অনেকে মনে করে যে ভাই আমি তো গুনার কাজ করি না, তো আলহামদুলিল্লাহ আমি এত টেনশন ফেনশন আমার নাই। হযরত বলেন যে আমার গুনাহ করার ইচ্ছা নাই। অনেকে এরকম মনে করে, আমার তো কোনো গুনাহ করার কোনদিন ইচ্ছা ছিল না, আলহামদুলিল্লাহ গুনাহ করার ইচ্ছা আমার নাই। তিনি বলেন যে গুনাহ করার ইচ্ছা নাই, গুনাহ থেকে বাঁচার জন্য এটা যথেষ্ট না। গুনাহ করার ইচ্ছা নাই এটা যথেষ্ট না, গুনাহ না করার ইচ্ছা এবং দৃঢ় সংকল্প থাকতে হবে। গুনাহ করার ইচ্ছা নাই এটা হবে না, গুনাহ না করার দৃঢ় সংকল্প, গুনাহ না করার দৃঢ় সংকল্প। কি কথা বুঝে আসছে? গুনাহ না করার দৃঢ় ইচ্ছা, দৃঢ় সংকল্প থাকতে হবে। তো যাই হোক, পরে তো ওই মজলিস থেকে এক হাদিস বয়ান শেষ হওয়ার পরে যাইতেছিলেন, হযরত আলাম তাকে বললেন যে যাইতেছ? আবার আসবা তো মজলিসে? তো তিনি বললেন যে মানে না আসার ইচ্ছা না, আসবো এটা দৃঢ় ইচ্ছা আমার আছে। হযরত ওয়ালা রহমতুল্লাহ তখন বললেন যে জালেম তো আমার বয়ান বুঝে ফেলছে। জি, এই জিনিস এই ফাঁকের মধ্যে অনেকেই পড়ে যায়। আমার ভাইরা, নফসের ব্যাপারে শয়তানের ব্যাপারে অসতর্ক থাকলে কোনো উপায় নেই, কোন সময় এক্সিডেন্ট ঘটায় দেবে নফস। এক বুজুর্গ বড় আলেম ছিলেন, তো ইন্তেকালের সময় শয়তান আসছে, আয়েশা এখন ধোকা দেওয়া শুরু করছে। দেখুন আমি ঘটনা শুনাই, এই ধরনের ঘটনাগুলির দ্বারা হেদায়েতের রাস্তা পাওয়া যায়। তো এতে আবার কেউ টেনশন করেন না যে ভাই কোন ঝামেলা, তাহলে মরার সময় কি হবে তো কি জানে। মরার সময় কি হবে আমি দুইটা বিষয় বলি, দুইটা হাদিস। একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তামুতুনা কামা তাহিয়াউনা, যেই রঙের জিন্দেগি বানাইবা সেরকম মৃত্যু তোমার নসিব হবে। ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, আখেরাতের ফিকিরওয়ালা জিন্দেগি যদি বানাও, ইনশাআল্লাহ ইমানের সঙ্গে আল্লাহ পাক মৌত দিয়ে দিবেন। কি কথা বুঝে আসতেছে ভাইরা? যার মধ্যে ফিকিরই ছিল সারা জীবন, মাওলা 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 মাওলা, মাওলার মহব্বত, তাকওয়ার জিন্দেগি, আল্লাহর বন্দেগির জিন্দেগি, হালালের জিন্দেগি, মানে ইমানই চেতনা সমৃদ্ধ জীবন যার ছিল, ইমানের সাথে আল্লাহ তাকে মৌত দিয়ে দিবেন। তামুতুনা কামা তাহিয়াউনা, এটা তো এক হাদিস শরীফ ব্যাখ্যা করে বললাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর কি অবস্থা হবে যখন তোমার মৃত্যু হবে, আর এই একটা অন্ধকার কবরের ভিতরে তোমাকে রাখা হবে, ছোট্ট একটা ঘরের মধ্যে, মাটির ঘরের মধ্যে তোমাকে রাখা হবে, উমর তখন তোমার কি অবস্থা হবে? আবার বললেন, উমর কি অবস্থা হবে যখন মুনকার নাকির দুই ফেরেশতা আসবে, চোখ দেখলে ভয় লাগবে, চেহারা আকৃতি দেখলে ভয় লাগবে, ধমকায়া ধমকায়া তোমাকে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকুমা দীনুক আমান হাযা আর-রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, উমর কি অবস্থা হবে যখন কবরে রাখার পর তোমার উপর মাটি দিয়ে তোমাকে চাপা দেওয়া হবে, মুনকার নাকির এসে এইভাবে তোমাকে ধমকায়া জিজ্ঞাসা করবে, উমর তখন কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থামলেন, হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতারা যখন আসবে আর ধমকা ধমকি করবে, জিজ্ঞাসা করবে রবকে দিন কি আর ইনি কে, ওই সময় আমার হুশ জ্ঞান এখন যা আছে এটা ঠিক থাকবে? এটা ঠিক থাকবে না থাকবে না? এইরকম মুহূর্তে আমরা আমাদের এই জমানার অনেকে ওয়াজ শুনলে চিল্লা চিল্লিয়ে কান্নাকাটি করে গোড়াগড়ি করে অথবা কোন দিকে দিতে দৌড়, হায় 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 আমার কি হবে, কি কথা বুঝেন নাই? কিন্তু দেখো ইমানওয়ালা কেসা হয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় ইমানওয়ালা ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় হুশ জ্ঞান আমার এখন যেমনটা আছে তখনও এরকম স্বাভাবিক থাকবে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা তো স্বাভাবিকই থাকবে, এখন যেরকম আছে তখন সেরকম থাকবে। হযরত উমর বললেন তো এখন স্বাভাবিক হুশ জ্ঞান দিয়ে তো বলি যে এক আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার দীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তো স্বাভাবিক হুশ জ্ঞান দিয়ে এই কথাই বলি। তখনও যদি এই হুশ জ্ঞানই স্বাভাবিক থাকে তখন এই কথাই বলবে, এই উত্তরে দিবে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন যে উমর কি চমৎকার জবাব দিচ্ছেন, কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? না যে ইমানওয়ালারা অনেকে বুঝের কমির কারণে মৃত্যুর বিষয়টাকে একটা পাগলামি মনে করে, সারা জীবন ভালো পথে চলার পরও কি হয় বলা যায় না, কি হয় বলা যায় না ঠিক আছে, সেটা এই কারণে যে আমি মাঝখানে কোনো ভুলের মধ্যে না পড়ে যাই, নফসের ধোকায় না পড়ে যায়, শয়তানের ধোকায় না পড়ে যাই, কি কথা বুঝেন নাই, কি কথা বুঝতেছেন আপনারা? তো দুইটা হাদিস বললাম না, আর একটা বিষয় বলি সেটা মনে হয় আরো বেশি মজা হবে, কি শুনতেছেন? সেটা হলো ডাইরেক্ট কোরআনের আয়াত এবং অকাট্য, হ্যাঁ দ্ব্যর্থহীন আয়াত, মানে এটার ভিতরে কোন অস্পষ্টতা নাই, পরিষ্কার কথা এর মধ্যে, অকাট্য তার কোরআনে পাক তো অকাট্য, এরপরে তার মজমুনের বর্ণনা এর মধ্যে কোন এরকম নাই যে অস্পষ্টতা আছে, ব্যর্থহীন। সে আয়াত পাক কি আল্লাহ পাক বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আমার সঙ্গে বন্ধুত্ব করো কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয়ের কিছু নেই। বন্ধুত্ব করা কোন ঝামেলা, কত মুশকিল ব্যাপার, সেটাই বা কি? আল্লাহ পাক বলবেন সেটাও সোজা বিষয়, আমি বলে দিই আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, সিনাতে ঈমান, জিন্দেগি ভর আমি আল্লাহকে ভয় করে চলবা, তাকওয়ার উপর চলবা, কি কথা বুঝেন নাই? এর কি হবে তাহলে? এটা তো বুঝে আসছে না? আচ্ছা শুনো, এটাকে আরেকটু খোলাসা করি, পরিষ্কার করি, সেটা হলো হাকিমুল মত মাওলানা আশরাফুল থানভী রহমতুল্লাহ বলে অনেকে মুত্তাকি থাকা বা তাকওয়ার উপর চলাকে বড় কঠিন মনে করে, যে আল্লাহ একদম কোন গুনাই হবে না, এটা কেমনে হয়, ভুল টুল হবেই না একদম, বাবা আদম ভুল করলেন পরে তওবা তিল্লা করছেন না, তা আমি সে বাবা আদমের সন্তান, আমার ভুল হবে না। আমার ভাইয়েরা এই জিনিসটা পরিষ্কার হওয়া উচিত যে লাখ কোটি চেষ্টা করে তাকওয়ার উপর চলার জন্য, কিন্তু আল্লাহ পাকের এই দুনিয়ায় যে বান্দা থাকবে হাজারো লাখ কোটি চেষ্টার পরও তার ভুলচুক কিছু হয়েই যাবে, কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক বন্দার এই নেক বন্দাদের ওই দুর্বলতা দেখে দেখেন যে ও এখন করে কি, পরে সে নত হয় আল্লাহ আমি গুনাগার, ওর তাহাজ্জুদের উপর নজর থাকে না যে আমি সত্তর বছরের তাহাজ্জুদওয়ালা, আমার এতটা সত্তর আশিটা হজ, আমি এত মেহনত এত ওয়াজ করলাম বয়ান করলাম, লাখ কোটি মানুষ আমার হাতে মুসলমান হলো, ওলি আল্লাহ হলো, হ্যাঁ ওই জিনিসের উপর আর তখন নজর থাকে না, তখন আয় রে আমি এত কিছু করার পরও শয়তানি তো আমারে ধরছে, নফসের হাতে মায়ের তো আমি খাইছি, তো এই কারণে সে বেচারা একদম কমজোর এবং দুর্বল হয়ে আল্লাহ পাকের সামনে নত হয়ে যায়, তখন আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোন রাস্তা নেই, আল্লাহ এই কাতরতা দেখে বলেন যাক মাফ করে দিছি, তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, টেনশনওয়ালা মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা লাইনে থাকো, আমি আল্লাহর হুকুমের উপর চলতে থাকো, ইমানের লাইনে থাকো, ইমানের জিন্দগির রাস্তায় থাকো, যেখানেই ভুল বিচ্যুতি ঘটে তওবা করো, মাফ চাও, বাস খালাস, তুমি কামিয়াব হয়েই যাবে, তুমি জান্নাতে আসবেই আসবে, কোনো ঝামেলা নেই, কেউ তোমারে ঠেকাইতে পারবে না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ওই আয়াতে পাক যেটা বলতেছিলাম সেটা হলো যে তাকওয়ার ব্যাপারটা, যেটা মুত্তাকি থাকা, মুত্তাকি থাকলে সে ওলি আল্লাহ, মুত্তাকি থাকলে সে জান্নাতি মানুষ, আল্লাহ পাক এটা নিজাম বানায় দিয়েছেন, যে মুত্তাকি সেই ওলি আল্লাহ, আর যে মুত্তাকি এবং ওলি আল্লাহ সেই জান্নাতওয়ালা, আর গুনাগার বন্দাদেরকেও আল্লাহ অনেকের মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু পহেলা কাম তো আমার মুত্তাকি থাকা। কিন্তু সেই মুত্তাকি থাকাটা এত সহজ? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ যিনি দিন বুঝতেন না, দিন যারা বুঝতেন তাদেরকেও নতুন ভাবে বুঝাইতেন, তাদের দিনকে বুঝকে পাকা করতেন, এমন মানুষ মুজাদ্দিদ ছিলেন ভাই, ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ মুহাদ্দিস ফকি এবং বড় বড় আল্লাহওয়ালা লোকদের তিনি হেড ছিলেন, শায়খ ছিলেন, গুরু ছিলেন, গুরু। শাহ আব্দুল গনি ফুলবীর রহমতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করতেছিলেন, আমার শায়খ তার খাদেম ছিলেন, জোয়ান মানুষ। তো শাহ আব্দুল গনি ফুলবুড়ি বুড়া মানুষ, হজরত তার কাছে গেছেনি, শাহ আব্দুল গনি ফুলবুড়ির বয়স যখন 70 তখন হজরত ফুলবুড়ি রেলগাড়িতে হাতে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, আমার শায়খ আস্তে আস্তে দাওয়াইতেছেন, হাঁটু মাটুতে দাওয়াইতেছেন। তো ওই ট্রেনে থাকা হিন্দুরা তখন তাকায় তাকায় দেখতেছে, কিরে ট্রেনের মধ্যে এইরকম খেদমত করতেছে, দাবাইতেছে, টিপে টিপে দিতেছে, ব্যাপার সেবার কি? হ্যাঁ, কি ব্যাপার, কে তো কি জানে। কিন্তু শাহ আব্দুল গনি ফুলপুরীর শরীর এমন ছিল আল্লাহর, এত বড় বাহাদুর ছিলেন তিনি, আমার শায়খ বলতে ঘি খাইতেন যে তিনি, ঘির বড় ডাব্বার মধ্যে এরকম হাত ঢুকাই দিয়ে এইভাবে এইভাবে নিয়ে এইভাবে খাইতেন, আশ্চর্য মানুষ ছিলেন। আর তার সিনা এত উঁচু ছিল, সিনা এত বড় ছিল, এত উঁচু ছিল, বুকটা এত উঁচু ছিল যে হযরত বলতে নাক থেকে রশি ঝুলিয়ে দিলে সিনার সঙ্গে লেগে যেত, সিনার বরাবর হয়ে যেত, সিনা এত উঁচু ছিল। আরে ভাই সুবহানাল্লাহ, তো সেই মানুষকে দাবাইতে দারুণ শক্তি দিয়া। তো হিন্দুরা ওই দাবার মধ্যে খালি চতুর্দিক থেকে তাকায় তাকিয়ে দেখে, ব্যাপার কি, কে? এক হিন্দু শিক্ষিত সে আগে সাইসে বলে যে কে তিনি, কও না ইয়ে কে তিনি। তখন হযরত বলেন যে আমি ভাবলাম যে আমি কি বলবো, আমি যদি বলি আমার শায়খ, এই ও তো বুঝবে না, হ্যাঁ না, তো পরে আমি কি করতে পারি? পরে আমি বললাম যে এই গুরু হয়, আমারা গুরু হয়, বলছে আমাদের গুরু, আমরা মুসলমান, আমাদের আমরা মুসলমানদের গুরু তিনি। তো তাদের চোখ বড় বড় হয়ে গেছে, পরে বলে হ্যাঁ সেবা করে তো মেওয়া খায়, হ্যাঁ তুমি ঠিক আছে, সেবা করে তো মেওয়া খায়, যে সেবা করে সে মেওয়া খায়, মেওয়া মানে ফল, সেবা করবা এটার ফল পাইবেই। এটা আবার ওই ভদ্রলোক এটা বললেন, ওয়া ওয়া আচ্ছা কথা বলছি, সেবা করে তো মেওয়া খায়, ওয়াহ ওয়াহ ওয়াহ। তো শাহ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় গুরু, যিনি গুরুদেরও গুরু, তিনি বলতেছেন যে ভাই মুত্তাকি থাকা এমন সহজ যেমন উজু সহকারে থাকা সহজ। সেটা কি, কোন লোক কি 24 ঘন্টা উজু সহকারে থাকে? কিন্তু কোন কোন মানুষের অভ্যাস হলো উজুর সঙ্গে থাকা, কারণ রসুল সাল্লাহ ইসলাম পছন্দ করতেন মোমেন বান্দা সর্বদা উজুর সঙ্গে থাকে, এবং আল উজু ও সিলাহ মোমেন, যে বন্দা উজুর সঙ্গে সর্বদা থাকে সে অস্ত্র সজ্জিত বন্দা, অস্ত্র সজ্জিত বন্দা। কি ব্যাপার সেটা, যে শত্রুরা এক দেশের সেনাবাহিনীকে, অস্ত্র সজ্জিত সেনাবাহিনীকে আরেক দেশের সেনাবাহিনী ভয় পায়, চোর ডাকাত হলে অস্ত্রওয়ালা পুলিশকে ভয় পায় যে ভাই মারবে গুলি পেটের মধ্যে, কি কথা বুঝেন নাই? তো যে নাকি উজুর সঙ্গে থাকে, তো এমন অস্ত্রসজ্জিত মুসলমান দেখলে শয়তানে ভয় পায়, যে সারে একদম অস্ত্র নিয়ে রেডি আছে, আমার 12টা বাজে, কথা বুঝেন? তো 24 ঘন্টা তো উজুর সঙ্গে থাকা যায় না, কিন্তু যে লোক বা উজু উজু সহকারে থাকে তার তো উজু ছুটে। হযরত থানভী বলেন উজু ছুটলে কি হয়েছে, সে আবার উজু করুক, সে উজুওয়ালা, আগে উজুওয়ালা পরে উজুওয়ালা, মধ্যখানে উজু ছুটলো এটার হিসাবই আল্লাহর কাছে নাই, যে তুমি তো ছুটছে যে সময় ছুটছে, বাকি সময় তো তুমি উজুর সঙ্গে আসো। হযরত হাকিমুল উম্মত বলেন অনুরূপ তুমি তাকওয়ার উপরে চলতেছো, ফরজ ওয়াজিব ঠিক আছে, গুনাহ থেকে বাঁচতেছো, হঠাৎ মধ্যখানে ছুটে গেছে, জলদি তওবার উজু করো, তওবা ইস্তিগফার উজু করো, উজু কমপ্লিট তুমি আবার উজুওয়ালা, আগে উজুওয়ালা পরে উজুওয়ালা, আগেও পবিত্র পরেও পবিত্র, মধ্যখানে যেটা গেছে সেটা হিসাবের বাইরে আল্লাহ মাফ করে দিবেন। শুনতেছো প্রিয় বন্ধুরা? মিয়া খুব শোনো, এগুলো খুব শোনো। হ্যাঁ আচ্ছা, তো ফের যে কথা আরো বলার ইচ্ছা ছিল সেটা কমপ্লিট হয় নাই, সেটা হলো যে আল্লাহ পাক যে বলতেছিলেন মৃত্যুর সময় নিয়ে অনেকে অতিরিক্ত টেনশন করে, হ্যাঁ 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 কি হবে না হবে, কি হবে না হবে এটা নিয়ে ইমানি ফিকির তো দরকার, ইমানি ভয় তো দরকার, কিন্তু খামোখা টেনশন এটা শয়তানের ধোকা। কি কথা বুঝো না, সেটা শয়তানের ধোকা। কি জন্য কোন মানুষ মনে করবে কি রে ভাই ব্যাপার কি, সারা জীবন আল্লাহকে ডাকলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, আলহামদুলিল্লাহ কাউকে কারো মাথায় বাড়ি দিই না, কারো হক নষ্ট করি না, কিন্তু তারপরও রব্বুল আলমিন মৌতের সময় কাফের বানায় মারবে, এটা কেমন কথা? শয়তান এই ধোকা দিতে পারে যে তুমি কেমন আল্লাহর পালায় পড়ছো, যে আল্লাহ তোমার ভালো আমলের কোন এরকম পাত্তা দেন না। কি শয়তান ধোকা দিতে পারে কিনা, এজন্য এই বিষয়টা সাফ হওয়া জরুরি যে ইমানওয়ালা জিন্দগি নিয়ে চলে আল্লাহ পাক তাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন। শুনতেছো প্রিয় বন্ধুরা? কিন্তু ব্যাপার হলো এই যে মধ্যখানে নফস এবং শয়তান তো আছে, ও আবার কোন গোলমাল বাধায় কিনা, এই কারণে ও মুমেন্ট ভয়ের মধ্যে থাকে। যেই মুমেন্ট ভয়ের মধ্যে থাকে না জানি কি হয়, আল্লাহ পাক এটা পছন্দ করেন যে তুই না জানি কি হয় মানে তোমার আমলের উপর তোমার ভরসা নাই, তোমার ভরসা আমি আল্লাহর দয়ার উপরে, দয়া দিয়ে তোমাকে আমি পার করে দেব। খুব শুনো মিয়া এই সকল কথাবার্তা, দিলকে বড় বানাও ইনশাআল্লাহ। হ্যাঁ, যে বড় ঘরে বড় ঘরে জন্মগ্রহণ করে সে যদি মনে করে আমার মা রুজি ভোরবেলা বা তিন বেলা আমাকে আলু ভর্তা ছাড়া আর কিচ্ছু খাওয়াবে না, সেই বড় নব শরীফুল্লাহর ঘরে যে জন্মগ্রহণ করে সেই ধারণা করতে পারে যে আমার মা আমার বাবা তিন বেলা আলুর ভর্তা ছাড়া আর কিচ্ছু খাওয়াবে না, আরে বেশি সে বেশি বেগুন ভর্তা খাওয়াবে, এর থেকে বেশি কি খাওয়াবে? বড় ঘরে জন্ম হয়ে ধারণা কেউ করতে পারে? মহান সকলের বড় যে সব বড়র বড় যে মহান আল্লাহ, সে আল্লাহর সঙ্গে যে ইমানওয়ালার দিন রাত্রের টাটকা তাজা সম্পর্ক, সে কেন এই ধারণা করবে যে আমাকে যে কোনো জায়গাতে আল্লাহ পাক আসার দিয়ে ফেলাই দেবেন, যা তুই মর গিয়া কোন জায়গাতে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সুন্দর চরিত্রওয়ালা কোন ভদ্রলোক, কোন চরিত্রবান মানুষ, কোন কৃতজ্ঞ চরিত্রের মানুষ, সে কোশ্চিন কালেও সে তার সঙ্গে যে সদাচার করে তার মাথায় বাড়ি দিতে পারে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালা পবিত্র কোরআনে বলছেন যে আমার যে বান্দারা আমার জন্য কিছু করে আমি খুবই কৃতজ্ঞ, সেখানে শুকর গুজার থাকি। আল্লাহ পাকের এক নাম শাকুর, ফকান সাইহুম মাশকুরা, মাশকুরা তো মাশকুরা, কিন্তু শাকির কি? আল্লাহ তাআলা শাকির নিজে আল্লাহ তাআলা। আব্দুল শাকুর নাম আছে না, আব্দুল শাকুর মানে কি? শকুরের বন্দা। শাকুর মানে শাকিরের সিগায় মুবালাগা হলো শাকুর মানে ভীষণ কদরকারী, শাকুর মানে ভীষণ কদরকারী, ভীষণ অনেক বেশি উচ্চ মূল্যে তিনি খরিদকারী, অন্যেরা দিবে পাঁচ টাকা তিনি দিবেন পাঁচ হাজার কোটি টাকারও বেশি এইরকম। তা আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালুর এক নাম শাকুর, শাকুর মানে আমার জন্য যাই করবা বড় মূল্য দেব আমি, কি মনে করছো আমারে? ওয়ারে পেয়ারা আল্লাহ, সুবহান আল্লাহ। এখন যে কথা রয়েছে সেটা কি? সেটা হলো যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে বন্দারা ঈমান আর তাকওয়া নিয়ে চলবে তো এরা আমার বন্ধু, এদের কোন টেনশনের বিষয় নেই, কোন আতঙ্কের বিষয় নেই, সব থেকে এরা মুক্ত। এবং শোনো শুধু তা না, লাহুমুল বুশরা ফিল হায়াত দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য আমার পক্ষ থেকে ভরপুর সুসংবাদ, লাহুমুল বুশরা পূর্ণাঙ্গ সুসংবাদ, ভরপুর সুসংবাদ কি? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবনও আখিরাতের জীবনও। দুনিয়ার জীবনে কি সুসংবাদ? মৌতের সময় আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া ওর জন্য ইমানের সাথে টেনশন মুক্ত ভাবে মরতে পারে এই ব্যবস্থা আমি রাখব, আমার বান্দা যেন সুন্দরভাবে ইমান নিয়া হ্যাঁ আমার কাছে আসতে পারে। তো সে ফেরেশতাদেরকে ফেরেশতারা তাকে সম্মানের সাথে ইমান সহকারে আগায় নিয়ে আসার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। এ হলো দুনিয়ার জীবনের সুসংবাদ। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর কবরের মধ্যে আমার বান্দা যাতে টেনশন না করে না ঘাবড়ায়, ফেরেশতাদের কি আমি বান্দাকে সাহায্য করব, তারা ফেরেশতারা সাহায্য করবেন যাতে ও ঠিকভাবে উত্তর দিতে পারে এবং ওখানে একটু আরামের সাথে থাকতেও পারে, সব ব্যবস্থা আমি করব। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতের মধ্যে সুসংবাদই সুসংবাদ, নেয়ামতই নেয়ামতের সুসংবাদ। তো কবর থেকে শুরু, কবর এটা একদম ডাইরেক্টলি আখিরাতের, এটা কবর তো আখিরাতের প্রথম ঘাঁটি। আল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিল আখিরা, তো ফিল আখিরার মধ্যে এটাও সামিল, কবরও সামিল। কি কথা বুঝেন না? কাজে এইখান থেকে আল্লাহ আল্লাহ পাক নিজেই বলছেন যে আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আমি তোমার দুনিয়ার জীবনও আমি আমার বন্ধুত্বের বন্ধুত্বের পরিচয় দিয়েই দিব, আমার আমি তোমার রেজাল্ট এখানেও দিব যে তোমার তোমার জন্য সুসংবাদ, তুমি ইমানের সাথে যাতে আসতে পারো আমার কাছে, এটার আমার পক্ষ থেকে ব্যবস্থাপনা থাকবে। ওয়ারে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা ফের কতটা কমপ্লিট এবং নিরাপদ এবং নিশ্চিত গ্যারান্টিযুক্ত ব্যবস্থাপনা হবে না ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে হলো কবরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার তার কুয়োতে কলব দান করবেন। এই ঘাবড়াস্টাতে বল, তুই বল আমার রব তো আল্লাহ, রব্বি আল্লাহ, দিনি আল ইসলাম, অহুয়া নবী উল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম। ফেরেশতারা তার অন্তরে এরকম শক্তি সঞ্চার করবেন, উত্তর আরামসে দেওয়া, কোনো ঘাবড়ায় না। যেমন কোর্টে যখন আসামি যায়, 30-40 জন বড় বড় ব্যারিস্টার যখন সহযোগিতা করে, তো আসামির বুকে সাহস সঞ্চার হয় যে আমার কথাটা বলা লাগবে না, আমার ব্যারিস্টাররা সব কথা বলতেছে, আসামির কিছু বলা লাগে না। শক্তিশালী পুরানা প্রবীণ ব্যারিস্টাররা যখন কথা এমন ভাবে সাজায় গুছায় বলে, আরে লাখ ব্যারিস্টার কথা গুছায় বলুক, কিন্তু আল্লাহর ফেরেশতা যারা আল্লাহর তরফ থেকে নিয়োজিত, তারাই যখন সেখানে এই কবর জীবনের ব্যারিস্টারের ভূমিকা পালন করবেন, তো সেখানে টেনশনের কি থাকবে ইনশাআল্লাহ। ঘাবড়াসটা তোরে আমরা সাহায্য করবো, হ্যাঁ না? আরে তো কি সে আয়াতবার আল্লাহ পাক বলছেন না কোরআন শরীফে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তারপরে ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন, এরপর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের দেখভালকারী দুনিয়ার জীবনও পরকাল জীবনও। ওয়ারে ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, আমরা তোমাদের সঙ্গদানকারী, ঘনিষ্ঠ ভাবে তোমাদের বলিষ্ঠ সহযোগিতাকারী, হ্যাঁ দুনিয়ার জীবনও এবং আখেরাতের জীবনও। এতটা অভয় দিয়ে দিচ্ছেন রব্বুল আলামিন ইমানওয়ালা তাকওয়াওয়ালা বান্দাদেরকে, তাহলে চলো ইমান আর তাকওয়ার পথে চলবো ইনশাআল্লাহ তাআলা, মাশাআল্লাহ। এরপরে রইল আখেরাতের জীবন আর কোনটা, যে হাসরের মাঠে কি হবে না হবে, এই আয়াতে পাক থেকে প্রমাণ ঈমান আর তাকওয়াওয়ালাদের সাহায্যের ব্যবস্থা হাসরের মাঠে আল্লাহ পাক নিজেই করবেন। এবং সেটা এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক খালি এমনি আমলনামার ফাইলটা একটু দেখবেন, দেখে বলবেন যাও জান্নাতে যাও, কোন হিসাব কিতাব জিজ্ঞেস করবেন না, একদম কিছু জিজ্ঞাসা করবেন না, কিসের ঝামেলা কিসের টেনশন করো মিয়া, যে এত হিসাব কিতাব কেমনে দিব, হিসাব তো দেওয়াই লাগবে না ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলছেন যে ভালো লোকদের হিসাব নিবেন সহজ হিসাব, হিসাব ইয়াসিরা, সহজ হিসাব, আল্লাহ ধরলে আমার হিসাব এটা সহজ হয় কেমনে, যে হিসাবের জন্য আল্লাহ ধরবেন সেই হিসাব কি সহজ হিসাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বললেন আয়েশা ইন্নামা যালিকিল আরযু, সেটা হলো খালি একটু আল্লাহ পাক এক নজর আমলনামাটা সামনে উপস্থিত করবেন, দেখো তুমি কি করছো না করছো, বান্দা এক নজর দেখে তো ভয় পাবে, আরে এই সব তো এখানে আছে, আল্লাহ পাক দেখবেন যে এই তো ভয় পেতে যা জান্নাতে চলে যা। কেসা শক্তিশালী বলিষ্ঠ অকাট্য দলিল প্রমাণ পেশ করলাম আলহামদুলিল্লাহ। আগে আগে তোমরা ভয় পায় খেয়ে হেরায় না ফেলো, সেজন্য আমি এটা বললাম, আমি বলতে চাইছিলাম এক বুজুর্গের ঘটনা, কিন্তু ভাবলাম যে এইগুলো আবার না লাইন হেরায় ফেলে খেয়ে হেরায় ফেলে, সেজন্য আগে এইসব আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয়েছে, এখন সেই ঘটনাটা বলি। বলার ফায়দা কি হবে? অসাবধান না হওয়া, সঠিক পথে চলার ফিকির রাখা, চেষ্টা রাখা এবং জাগ্রত থাকা। কি কথা বুঝুন নাই? নিজে আমল করা, চেষ্টা করা, জাগ্রত থাকা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকা, এই দুই রাস্তা যে ধরবে সোজা জান্নাতে পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। তাকওয়ার মেহনতের রাস্তা আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকা, এগুলো কোরআন হাদিসের প্রমাণাদি একদম শক্তিশালী বলিষ্ঠ অকাট্য প্রমাণাদি মজুদ। কিন্তু আমি এখনো সংক্ষিপ্ত ভাবে কিছু বলবো, কারণ হয়তো এরকম বড় ইস্তেমা অনেক সাথীরা নতুনও আছে, অথবা মাত্র ইদানিং আসা যাওয়া করতেছে, তাদের সব বিষয় নাও জানা থাকতে পারে, অথবা জানা থাকলেও সেটা হালকা হালকা, এখনো স্ট্রং না, পাকা না। কি কথা বুঝেন নাই? দেখো যখন MBBS পাশ করে এরপরে জনাব ইন্টার্নি করে, তারপরও সে নিজের প্রেসক্রিপশনের ব্যাপারে অনেক সময় সন্দেহ করতে থাকে, না জানি ভুল করি না জানি ভুল করি। কিন্তু যখন বড় বড় ডাক্তারদের সোহবত পায়, বিরাট বড় বড় পুরানো পুরানো প্রবীণ প্রফেসরদের সান্নিধ্যে সাহচর্যে নিগরানিতে থাকে, তত্ত্বাবধানে থাকে, উঠা বসা করে, উনি এখানে বসা উনি ওখানে বসা, এইভাবে 10 বছর 20 বছর যখন যায়, কোন টেনশন করে না, বিনা টেনশনে আরামের সাথে সে প্রেসক্রিপশন লিখতে থাকে, যান ওষুধ খান ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, কোনো ভয় করেন না। সোহবতের বরকতে ইমান তার পাকা হয়, সোহবতের বরকতে ডাক্তার ইমান তার পাকা হয়, এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে ইমান তার পাকা হয়ে যায়, আল্লাহ পাক পাকা ইমান নসিব করে দেন। হামিয়া কোরআন হাদিস থেকে এটা একদম প্রমাণিত। ওই ঘটনাটা বলি, সেই বুজুর্গের ঘটনা, পরে না হয় ইমান পাকা হয়েছে সেই ঘটনা একটু বলি। হ্যাঁ, কথা বুঝেন না? সেটা হলো নফসের ধোকা, নফসের ব্যাপারে অসাবধান না থাকি, শয়তানের ধোকা থেকে অসাবধান না থাকি, সেই ব্যাপারে সেই ঘটনা। বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, বহুত বড় বলি আল্লাহ, তো ওনার মুহূর্তের সময় শয়তান আসছে, আইসা ধোকা দিতেছে এটা ওটা। ওই বুজুর্গ শয়তানের সব ধোকার এক একটা উত্তর দিয়ে দেন শক্তভাবে, শয়তান খালি বারবারই আবার ধোকা দেয়। এইভাবে এক ফাঁদের ফাঁদে ফেলে শয়তান, উনি এটার থেকে বেঁচে যান, উত্তর সঠিক উত্তর দিয়ে পার হয়ে যান, ফের শয়তান আর একটা ফাঁদ পাতে, ওইটার থেকে উনি রেহাই পেয়ে যান। এই করতে করতে 100 ফাঁদ পাচ্ছে, 100টার থেকে উনি রেহাই পেয়ে গেছেন। কি কথা বুঝেন নাই? পরে এখন জনা সর্বশেষ শয়তান বলল যে হুজুর পারলাম না আপনার সঙ্গে, এলেমের জোরে আপনি বেঁচে গেছেন, এলেম না থাকলে কাজ হইত না, এলেমের জোরে আপনি বেঁচে গেলেন। তখন ওই বুজুর্গ বললেন, এই শয়তান এলেমের জোরে না, আল্লাহ পাকের রহমতের জোরে আজকে রক্ষা পেয়ে গেলাম। চিন্তা করতে পারো কিভাবে ধোকা দিছে, এলেমের এলেমের ধোকা দিয়া, যে আপনি বড় এলেম ওয়ালা, কোরআন হাদিসের এলেম, এটা উনি মনে করতে পারতেন, হ হ হ কোরআন হাদিসের এলেম, সেটার উসিলা আমি বেঁচে গেছি। কিন্তু উনি বললেন, না না না, এলেমের জোরে না, আল্লাহর রহমতের জোরে আজকে আমি বেঁচে গেছি। কি কথা বোঝেন নাই? তো এইভাবে উনি রক্ষা পায় গেলেন কিনা, কিন্তু দেখো যে দলিল প্রমাণ একটু আগে উল্লেখ করলাম সেটাও এখানে প্রমাণিত হলো, যে আল্লাহ ওয়ালা সারা জীবন আল্লাহকে নিয়ে জিন্দগি কাটাইছেন, আল্লাহ পাক মৃত্যুর সময় কি বলিষ্ঠ সহযোগী সাহায্য করছেন, কি শক্তিশালী সাহায্য তাকে দান করছেন, শয়তানের সমস্ত ফাঁদ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন রব্বুল আলামিন। বাকি হলো যে আল্লাহ ওয়ালাদের সোহবতে ইমান পাকা হয়, সেটার দলিল কি? সেটার দলিল বুখারী মুসলিমের হাদিস শরীফ, হুমুল কওমুলা আসকাবিহিম দালিসুম। কি কথা বুঝেন নাই? সেটা হলো যে হয় ইমান একদম পাকা, আর না হলে কমপক্ষে ইমান পাকা যাদের, তাদের সঙ্গে অন্তত এলহাক করে দিয়া, মানে তাদের সঙ্গে হিসাব করে আল্লাহ পাক বলবেন যে সেই মর্তবা নাই পাইলি অন্তত মাফ করে দিলাম, যা জান্নাতেই যা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মানে হুমুল কওমুল আসকাবিহিম জালিসুম, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা জুড়ে থাকবে, উঠা বসা করতে থাকবে, জুড়ে থাকবে, তো তারা জাহান্নামী হবে না, নিঃসন্দেহে তারা জান্নাতি হবে। দুই লাইনে, একটা হলো ওলি আল্লাহ হইয়া, পাকা ইমানওয়ালা হইয়া, কামেল ইমানওয়ালা হইয়া তারপরে তার মৃত্যু হবে, আর যদি সেটা না হলো কমপক্ষে তওবাতিল্লাহ করে সব গুনাহ থেকে পাক সাফ হয়ে ফের তার মৃত্যু হবে। আর যে বান্দা গুনাহ থেকে পাক সাফ হয়ে তওবাতিল্লাহ করে গুনাহ থেকে পাক সাফ হয়ে যাবে, তো আল্লাহ পাকের কথাই আছে যে তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তওবা তোমার কামেল, তোমার তওবা তোমার পাকা, জান্নাতের ফয়সালা পাকা, লাআল্লাকুম তুফলিহুন, তওবা তোমার পাকা, জান্নাতের ফয়সালা পাকা। তো বুঝা গেল পাকা ইমানওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে হয় পাকা ইমানওয়ালা হবে, ওলি আল্লাহ হবে, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে আল্লাহ পাক পাকা তওবা নসিব করে এবং পাকা ফয়সালা করে জান্নাত তাকে দিয়ে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কেসাবো বলো আলহামদুলিল্লাহ। پھر کسے ٹینشن فینشن کرو بھائی, ابھی گناہ کے بعد سے مجھے کیا ڈرا رہا ہے. ایک بزرگ ایک بولی اللہ تینی بول سلین جے مجھے اس کریم مطلق کے کرم کا آسرا ہے, سیماہین دیابان مولار دیار آشا এবং দয়ার ভরসা আমার আছে. আমি গুনাকে বাচ্চা বুঝে কে ডারা রা হয়, এই গুনার বাচ্চা গুনা তুই আমার কি ভয় দেখাস, হট তুই এখান থেকে. গুনারে তিনি বকাবকি করতেছে, গুনারে বকাবকি. আমি গুনাকে বাচ্চা, হ্যাঁ না, অমুকের বাচ্চা তমুক গালি দেয় না মানুষে, রাগ বেশি উঠলে এই বুজুর্গের গুনার বিরুদ্ধে গোসা উঠছে. এই গুনার বাচ্চা গুনা তুই আমার কি ভয় দেখাস, আমি আমার দয়াবন মাওলার উপর ভরসা রাখি এবং আমার দয়াবন মাওলা আমাকে পার করে দিবেন, হট তুই এখান থেকে. ওয়া ভাই ওয়া, এই জন্য দিলকে বড় রাখা আছে, আশা খুব রাখা আছে আল্লাহ পাকের জাতির উপরে. হ্যাঁ শুনতেছো প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে. তো যারা আউলিয়া একরামের সঙ্গে উঠা বসা করে তারা বড় ঘরের সন্তান, তারা বড় ঘরের সন্তান. এই আলু ভর্তা এবং ওই বেগুন ভর্তা কেন খাওয়া লাগবে, আল্লাহ পাক দামি দামি বিরিয়ানি তাদেরকে খাওয়াবেন. অর্থাৎ বড় ঈমান দিনের বড় বুঝ আল্লাহ পাক তাদেরকে দান করবেন. হ্যাঁ বন্দিগির বড় জিন্দগি আল্লাহ পাক তাকে তাদেরকে দান করবেন, সেটা হলো তাকওয়ার জিন্দগি, ইত্তেবায়ে সুন্নতের জিন্দগি, জিক্রুল্লাহর জিন্দগি, হ্যাঁ আখিরাতের ফিকিরের জিন্দগি, আর আল্লাহর ওলিদের সঙ্গে জুড়ে থাকার জিন্দগি. এটা খেয়াল রাখবেন সব সময়, খালি নিজে নেক আমল করা আর মনে করা যে আমার সত্তর বছরের নেক আমল, নামাজ জামাত তাকবীরে উলা তাহাজ্জুদ, আর আমার টেনশন কি, নিজের আমলের উপর যে ভরসা করলো সে শয়তানের সঙ্গে যোগ দিল. আর নিজের আমলের উপর ভরসা করা না, আমল করতে থাকা, ভরসা আল্লাহ পাকের দয়ার উপর রাখা, ভরসা আল্লাহ পাকের দয়ার উপর রাখা, যে আল্লাহ পাকের দয়ার উসিলে আমি ইনশাআল্লাহ আশা করি পার পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা. কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল মুহাম্মদ থানভীর দিল কত বড় ছিল. তিনি বলতেন যে মুসলমানরা তোমরা তো যত মুসলমান দেখো সব চোর ডাকাত আর দুষ্ট অপরাধী আসামির দল দেখো, কিন্তু শোনো আল্লাহ পাক এত সীমাহীন দয়াবান, কালকে আমাদের দেখবে হাশরের মাঠে এক এক মুসলমানকে ডাইকে এক এক বাহানা দিয়ে বলবে যাতরে এই উসিলে মাফ করে দিলাম, যাতরে অমুকরে সালাম দিছিলে যা মাফ করে দিলাম, অমুক আল্লাহ বলার খেদমত করছে যা মাফ করে দিলাম, অমুক অমুক বুড়া মানুষের আদব করছে যা মাফ করে দিলাম. এক এক বাহানা দিয়ে আল্লাহ পাক মাফ করতেই থাকবেন করতেই থাকবেন, পরে জান্নাত ভরে যাবে. কম লোক এরকম হবে মোমেন গুনাগারদের মধ্যে যারা জাহান্নামে কিছুদিনের জন্য যাওয়া লাগবে, অল্প কিছুদিনের জন্য, তাও আল্লাহ পাক এত দয়াবান. পরে নবী রসুলদের ডাকবেন যে আচ্ছা আমি এগুলো তো নিজের ভয়ঙ্কর অপরাধের কারণে বেয়াদবির কারণে জাহান্নামে গিয়ে পড়ছে, আপনারা সুপারিশ করলে আমি মাফ করে দিব. আল্লাহ পাক নিজের ডাইকা বলবেন যে সুপারিশ করেন, কি সিস্টেম দেখো, আজীব মামলা, নিজেই ডাইকা এটা বলবেন, হ্যাঁ সুপারিশ কর, আজীব মামলা. এগুলো তো শেষ হয়ে গেল, এখন এগুলোর উপায় কি, এগুলোর উপায় তোমরা একটু দুই কথা কও, আমি বলবো যে আচ্ছা আমার নবী রসুলটা সুপারিশ করছেন যা মাফ করে দিছে. নিজেই নিজের রহমতের কারণে ডেকে নিয়ে আসবেন, ফের নবী রসুলগণ সুপারিশ করবেন, তারপরে উলামায়ে কেরাম সুপারিশ করবেন, তারপরে শহীদগণ সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, আল্লাহ পাক নিজেই সুপারিশ করার জন্য ডাকবেন, পরে তারা সুপারিশ করলে বলবেন যেই যার জন্য সুপারিশ করেন আল্লাহ পাক বলুন যা মাফ করে দিলেন, যা জান্নাতে যা, যা জান্নাতে যা. এরপরে কোন মুমেন গুনাগার আর জাহান্নামে থাকবে না. আচ্ছা তারপরও কিছু থেকে যাবে মুমেন গুনাগার, নবী রসুলগণ সুপারিশ করলেন, সব ওলামায় দিন সুপারিশ করলেন, আউলিয়া কেরাম সুপারিশ করলেন, শহীদগণ সুপারিশ করলেন, এরপরে আল্লাহ পাক বলবেন যে কি খবর, আর তো আর আছে কেউ, তো নবী রসুলগণ আউলিয়া সকলে বলবেন যে আল্লাহ মুমেন বলতে জাহান্নামের কেউ নাই, এখন যা আছে সব কাফেরের দল. আল্লাহ পাক তখন বলবেন যে যে সবার পালা শেষ, এখন দয়াবান রহমানের পালা. হ্যাঁ না, এরপরে আল্লাহ পাক নিজে কুদরতের হাত, মানে এমন এমন গুনাগার থাকবে যাদের ইমানের আলো এত ক্ষীণ নবীরা পর্যন্ত চিনতে পারবেন না তাদেরকে, আল্লাহ পাক শুধু চিনবেন. কোন পাথরের নিচে গুলো পড়ে আছে, কোন পাথরের নিচে চাপা পড়ে আছে, সেখানে আগুনে জ্বলতেছে, আল্লাহ পাক নিজের কুদরতের হাতে তাদেরকে টাইনে আইনে বাইর করে বলবেন, এবং একটা জান্নাতের জাহান্নামের পরে জান্নাতের বাইরে একটা নহর আছে, যে নহরের মধ্যে ফেরেশতারা এগুলো ফেলবেন গোসল করানোর জন্য, তাদেরকে গোসল করাই দিয়ে ফের আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন. ওদের গর্দানের মধ্যে লেখা থাকবে উতাকাউর রহমান, আল্লাহ পাকের স্পেশাল রহমতে এরা ক্ষমা প্রাপ্ত এবং মুক্তি প্রাপ্ত, রব্বুল আলামিনের স্পেশাল রহমতে হ্যাঁ এরা ক্ষমা প্রাপ্ত মুক্তি প্রাপ্ত। উতাকাউর রহমান আতিকের বহু বচন হল উতাকা, কি কথা বুঝেন নাই, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, কেসা আজীব মামলা রে ভাই। এজন্য আমার ভাইয়েরা হিম্মত করি গুণামুক্ত জিন্দগি বানাবো ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ না, এবং মুজাহাদা করতে থাকো, যেখানে ভুল ত্রুটি হয় দেরি না করে জলদি তওবা তিল্লা করে ইস্তিগফার করে আল্লাহকে রাজি করে ফেলা ইনশাআল্লাহ করবো এটা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, কবুল করেন, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকে ইনশাআল্লাহ তাআলা, ফের ইনশাআল্লাহ কোনো পেরেশানির কিছু নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, কবুল করেন, আর এ তাকুয়ার উপরে চলার বরকতে, তওবার ইস্তিগফার কে ধরে রাখার বরকতে রিজিকও আল্লাহ বরকত দান করবেন। অনেকেই বলে যে একটু আমারে ফু দিয়ে দেন, আমার যাতে দোকানে ব্যবসাটা ভালো হয়, ফু দিয়ে দেন ভাই, ফু দিতে আসছে দেও ফু, কিন্তু ফু দিলে ব্যবসা ভালো হবে এটা কোন কথা ভাই, দোয়া নয় করাবা তুমি, অনেকে দোয়া করে দিলে পরে আবার এসে মাথার টুপি খুলে বলে একটা ফু দিয়ে দেন। আচ্ছা ভাই চল তুই ফু নিতে আসছিস, এক বন্ধা ফু নিতে চায় তো ফু দে একটা, কি কথা বুঝেন নাই। এক বুজুর্গের কাছে এক অসুস্থ মুসলমান গেছিলেন এক ওলি আল্লাহর কাছে, গিয়া বললেন যে হুজুর আমারে একটা তাবিজ দিয়ে দেন, একটা ফু দিয়ে দেন, একটু পানি পড়া দেন, একটু তাবিজ দিয়ে দেন যাতে আমার রোগটা ভালো হয়। ওই বুজুর্গ খুব কষ্ট পাইছেন, গুসা হয়ে গেছেন, হ্যাঁ সুস্থ করবে আল্লাহ, আমি করতে পারি মান, আমি করি, কোনো ক্ষমতা নাই আমাদের কিছু করার, যাও এখান থেকে যাও। ওই বুজুর্গের ধমক শুনে ওই বেড়া দিছে দূর, কোন দিক চলে গেছে কে জানে, আল্লাহ পাক তার অন্তরে এলহাম করছেন, কিরে আমার বন্দা আসছে বিপদে পড়ে তোমার কাছে, একটা ফুও দিতে পারলে না, হ্যাঁ একটু পানিও পরে দিতে পারলে না, একটা তাবিজ দিয়ে দিলে কি কি ক্ষতিটা হয়ে যেত তোমার, কেন করল না তুমি, এলহাম করে আল্লাহ পাক তার ধমকাইছেন। আর ওই বুজুর্গ পেরেশান হয়ে দে দৌড়, এ ওরে তালাশ কর, ওরে তালাশ কর, আর ওরে খুঁজেই পাওয়া যায় না, অনেক কষ্ট করে ওরে পাইছেন, পাইয়া এখন এখন তো ফু খুব দিতেছেন তো, এবং তিনি ফু দিতেছেন কি বললা, মা মি কুনেম, আরে ভাই আমি আমরাই করি, আমি করি, আমি করি মানে। পরে ওই লোক চলে যাওয়ার পরে মানুষে বলে হুজুর আগে বললেন কিছুই পারি না, আমার কোনো ক্ষমতা নেই, এখন বলেন আমি করি, সেটা কি বলে, না আমি কি আমি করি, আমি বলছি আল্লাহ যে আমার ভিতরে বললেন, আমার অন্তরে এলহাম করে বললেন, তোর দর তোর কি করবো তো আমি করবো, ওই আল্লাহর কথাটাকে আমি মুখ দিয়ে বলে ফু দিয়ে দিছি। তোমরা মনে করছো আমি আবার খোদাই দাবি করি, না খোদা নিজে যে কথা আমার অন্তরে ঢালছেন নিজের পক্ষ থেকে ডাইরেক্ট ন্যারেশন সেটাই আমি শুনে দিছি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, অনেকে এরকম তাবিজের জন্য আসে, দোয়ার জন্য আসে, ফুর জন্য আসে যাতে রিজিকে বরকত হয়, ব্যবসা বরকত হয়, এরকম বড় দুইটা তাবিজ দিয়ে দিই আজকে, একটা হলো তাকওয়া আর একটা হলো ইস্তিগফার। তাকওয়ার উপরে যে অটল ভাবে চলবে তার রিজিকে বরকত হবেই হবে ইনশাআল্লাহ, আর বেশি বেশি ইস্তিগফার যে করবে তার রিজিকে বরকত হবেই হবে ইনশাআল্লাহ। তারা কোরআন হাদিস দ্বারা এটা একদম বলিষ্ঠ ভাবে প্রমাণিত, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কবুল করেন এবং তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
الله غير بارش ما شاء الله ها ما شاء الله ها شباب دوخ تازه هي ما شاء الله ما شاء الله هو بنو شاوش ما شاء الله হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69।
01715 80 18 69
বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাসাল্লাহ অনেক সোজা করে দিচ্ছে।